পাপের উপর কর্তৃত্ব, কেমন করে পাপকে বশীভূত করা যায়? আল্লাহর রহমতের মাধ্যমে আপনি পাপকে জয় করতে পারেন। ইমানদার ব্যক্তি যাতে পাপ থেকে মুক্ত থাকেন এবং তার নিজের নাজাত পূর্ণ করতে পারেন, সেজন্য আল্লাহ যে তাকে সম্পূর্ণত তার নিজের চেষ্টা উদ্যোগের উপর ছেড়ে দেন তা নয়, আল্লাহ নিজে সেই ইমানদারের মধ্যে সক্রিয় থাকেন। রসুল পৌল তাই বলেছেন, তোমরা ভক্তি ও ভয়ের সহিত তোমাদের কাজের মধ্য দিয়া দেখাও যে তোমরা পাপ হইতে উদ্ধার পাইয়াছ। খোদা তোমাদের অন্তরে এমনভাবে কাজ করিতেছেন যে উহার ফলে তিনি যে কাজে সন্তুষ্ট হন সেই রকম কাজ করিবার ইচ্ছা ও ক্ষমতা তোমাদের হয়। ফিলিপীয় 2:12-13। রহমত লাভের অনেকগুলো উপায় আছে, যেমন মসিহের সঙ্গে গূঢ় সংযোগ অব্যাহত রাখা, কিতাবুল মুকাদ্দাস পর্যালোচনা করা, মোনাজাত করা, স্থিরভাবে তওবা করা, পুরাতন আমিকে বিসর্জন দেয়া, মসিহের মহব্বতকে অবলম্বন করা এবং আধ্যাত্মিক আলোচনা সভায় যোগ দেয়া। মসিহের সঙ্গে গূঢ় সংযোগ অব্যাহত রাখুন। ইমানদারদের জন্য মসিহ কেবল একজন শিক্ষক বা নেতা নন, তিনি প্রভু। তাই অনুপ্রাণিত রসুল পৌল ইফিসীয়দের পক্ষে এ ভাষায় মোনাজাত করেন, আমি মোনাজাত করি যেন বিশ্বাসের মধ্য দিয়া মসিহ তোমাদের অন্তরে প্রভু হিসেবে বাস করেন। আমি আরও মোনাজাত করি যেন মসিহের মহাব্বতের মধ্যে তোমরা গভীরভাবে ডুবিয়া গিয়া স্থির হও। ইফিসীয় 3:16-17। মসিহ ও ইমানদারদের মধ্যকার সম্পর্ক নিয়ে কিতাবুল মুকাদ্দাসে বহু বর্ণনা রয়েছে। এক জায়গায় আছে যে মসিহ আঙ্গুর গাছ ও বিশ্বাসীরা শাখা প্রশাখা, ইয়োহন্না 15:1-3। অন্য জায়গায় বলা হয়েছে তিনি খোদার ঘর এবং বিশ্বাসীরা সেই ঘরের জীবন্ত পাথর, প্রথম পিতর 2:5। এহেন সম্পর্কের কারণেই সম্ভবত খোদাবন ঈসা বলতে পেরেছেন, দেখো আমি দরজার নিকট দাঁড়াইয়া আঘাত করিতেছি, কেহ যদি আমার গলার আওয়াজ শুনিয়া দরজা খুলিয়া দেয় তবে আমি ভিতরে তাহার নিকট যাইব এবং তাহার সহিত খাওয়া দাওয়া করিব আর সেও আমার সহিত খাওয়া দাওয়া করিবে। প্রকাশিত কালাম 3:20। এবং তারপর তিনি আবার বলেন, যদি কেহ আমাকে মহব্বত করে তবে সে আমার কথার বাধ্য হইয়া চলিবে, আমার পিতা তাহাকে মহব্বত করিবেন এবং আমরা তাহার নিকট আসিব আর তাহার সহিত বাস করিব। ইয়োহন্না 14:23। এ বিষয়ের উপর সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক বর্ণনা হচ্ছে রসুল পৌলের অভিজ্ঞতা, যেখানে তিনি বলেছেন, আমাকে মসিহের সহিত সলিবের উপর মারিয়া ফেলা হইয়াছে, তাই আমি আর জীবিত নই, মসিহ আমার মধ্যে জীবিত আছেন। আমার এখনকার যে জীবন, সেই জীবন আমি খোদার পুত্রের উপর ইমানের মধ্য দিয়া কাটাইতেছি। তিনি আমাকে মহব্বত করিয়া আমার জন্য নিজেকে দান করিয়াছিলেন। গালাতীয় 2:20। আমাদের ব্যক্তিগত অহম ভুলে যেতে হবে এবং খোদাবন্দ ঈসার ব্যক্তিসত্তায় সম্পূর্ণ মিশে যেতে হবে, এবং তাহলেই আমরা তাঁর মধ্যে বাস করব আর তিনি আমাদের মধ্যে বাস করবেন। তাঁর কালামের মধ্যেও আমাদের এমনভাবে বাস করতে হবে যেন তাঁর কালাম আমাদের জীবনের মধ্যে গ্রথিত হয়ে যায়। তখন আমরা যা চাব আমাদের তা দেয়া হবে এবং পাপের উপর আমরা আধিপত্য বিস্তার করতে পারব। কিতাবুল মুকাদ্দাস পর্যালোচনা করুন। খোদাবন্দ ঈসা বলেছেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না বরং খোদার মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। মথি 4:4। আল্লাহওয়ালা সিদ্ধ পুরুষদের জীবন পর্যালোচনা করলে দেখা যাবে তাঁরা যে জীবনে জয়যুক্ত হয়েছেন তার কারণ আল্লাহ পাকের কালাম, যে রূহ সে রুহের শক্তিতে তারা ঐশ্বর্যমণ্ডিত ছিলেন। এফিসিয় 6:17। আমরা আরো জানি যারা একটা পর্যায় জুড়ে দুর্বলতা ও পরাজয়ের শিকার ছিলেন তারাও শেষ পর্যন্ত আল্লাহ পাকের কালামের মাধ্যমে বিজয় অর্জন করতে সক্ষম হন। তাই দাউদ নবী যে বিজয় সঙ্গীত লিখে রাখেন দৃষ্টান্ত হিসেবে তা এখন আপনাদের সামনে তুলে ধরব। মোবারক তাহারা যাহারা আচরণে কামেল, যাহারা খোদাবান্দের শরীয়ত আমল করে। মোবারক তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে। আবার তাহারা অন্যায় করে না, তাহার সকল পথে গমন করে। তুমি আপন কানুন দিয়াছ যেন আমরা যত্নপূর্বক তাহা পালন করি। আহা, আমার পথ সকল সুস্থির হোক যেন আমি তোমার আইন পালন করি। তখন আমি লজ্জিত হইব না যখন তোমার আহকামে প্রতি দৃষ্টি রাখি। যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার কালাম মোতাবেক সাবধান হইয়াই করিবে। আমি সর্বান্তকরণে তোমার অন্বেষণ করিয়াছি, আমাকে তোমার আহকাম ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না। তোমার কালাম আমি দীরের মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে গুনাহ না করি। জবুর 119:1-6 এবং 9-11। দাউদ নবী পাপের উপর তার বিজয় অর্জনের জন্য আরো লিখে রাখেন এই আয়াতগুলি। খোদাবন্দের শরীয়ত সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক, খোদাবন্দের সাক্ষ্যকলাপ বিশ্বাসনীয়, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। খোদাবন্দের কানুন সকল যথার্থ, দিলের আনন্দবর্ধক। খোদাবন্দের হুকুম নির্মল, চক্ষুর দীপ্তিজনক। খোদাবন্দের ভয় পাক চিরস্থায়ী। খোদাবন্দের ইনসাফ সকল সত্য, সর্বাংশে ন্যায্য। তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। তোমার দাসও তদ্বারা সুশিক্ষা পায়, তাহা পালন করিলে মহাফল হয়। জবুর 19:7-11। রসুল পৌল তার শিষ্য তিমোথেওকে লেখা পত্রে যে দৃষ্টান্ত ব্যবহার করেছেন তাও এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য। শৈশব হইতে তুমি পাক কিতাবগুলি হইতে শিক্ষা লাভ করিয়াছ, আর এই পাক কিতাবগুলি তোমাকে মসিহ ঈসার উপর ইমান আনিবার মধ্য দিয়া পাপ হইতে উদ্ধার পাইবার জ্ঞান দিতে পারে। পাক কিতাবগুলির প্রত্যেকটি কথা খোদার নিকট হইতে আসিয়াছে এবং তাহা শিক্ষা, চেতনা দান, সংশোধন ও সৎ জীবনে গড়িয়া উঠিবার জন্য দরকারি, যাহাতে খোদার লোক উপযুক্ত হইয়া সৎ কাজ করিবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হইতে পারে। দ্বিতীয় তিমোথিও 3:15-17। আরও একটি দৃষ্টান্ত রয়েছে যা পিতর ব্যবহার করেছেন এবং তাতে দেখানো হয়েছে মানুষের উপর আল্লাহ পাকের কালামের কি প্রভাব পড়তে পারে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে, ঠিক তেমনভাবে যতক্ষণ সকাল না হয় এবং তোমাদের অন্তরে সুখ তারা না ওঠে ততক্ষণ পর্যন্ত নবীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভালো করিবে। তবে সমস্ত কিছুর উপর এই কথা মনে রাখিও যে কিতাবের মধ্য হইতে নবীদের কোনো কথা আলাদা করিয়া তুলিয়া লইয়া বোঝানো যায় না, কারণ নবীদের কথা মন গড়া নয়, পাক রুহের দ্বারা পরিচালিত হইয়াই তাহারা খোদার দেওয়া কথা বলিয়াছেন। দ্বিতীয় পিতর 1:19-21। মোনাজাত করুন। শয়তান যখন সাহাবিদের প্রলুব্ধ করতে চেষ্টা করে, খোদাবন্দ ঈসা তখন তাদের মোনাজাত করতে বলেন যে তারা যেন প্রলোভনে না পড়েন। লুক 22:40। কারণ প্রলোভনকে প্রথম চোটেই তাড়াতে না পারলে তা ক্রমাগত বাড়তেই থাকে এবং শেষ পর্যন্ত মানুষকে আবার পাপের পথে নিয়ে যায়। সুতরাং আমরা যেন অবিরত মোনাজাত করি যে হে আল্লাহ, আমরা প্রলোভনে পড়তে চাই না, আমরা যেন প্রলোভন থেকে পাপের পথে না যাই, যেন পাপের কারণে ধ্বংস না হই। স্থিরভাবে তওবা করুন। আবেদ বাসিল বলেছেন, আপনি যে পাপ করবেন না সেই তো ভালো, যদিও বা করেন অবিরত তওবা করুন। তওবা করবার পর আপনার আর পাপ করা উচিত নয়। যদি দেখেন যে আপনি আর পাপ করছেন না, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করেছেন বলেই তা সম্ভব হয়েছে। এ উপলব্ধি যদি আপনার মধ্যে আসে, তাহলে আল্লাহর এহেন রহমতের জন্য আপনার উচিত তার শুকুর আদায় করা এবং অবিরত তার আরও সাহায্যের জন্য মোনাজাত করা। পুরাতন আমিকে বিসর্জন দিন। রসুল পৌল ইফিসিয়দের কাছে লেখা পত্রে বলেছেন, কিন্তু এইভাবে তো তোমরা মসীহকে জানো নাই, তোমরা তাহার বিষয়ে শুনিয়াছিলে, আর তাহার সহিত যুক্ত হইয়া তাহার মধ্যে যে সত্য আছে সেই অনুসারে শিক্ষা দিয়েছিলে। তোমরা এই শিক্ষা পাইয়াছিলে যে তোমাদের পুরাতন জীবনের পুরাতন আমিকে পুরাতন কাপড়ের মতোই বাদ দিতে হইবে, কারণ ছলনা কামনা দ্বারা সেই পুরাতন আমি নষ্ট হইয়া যাইতেছে। তাহার বদলে খোদাকে তোমাদের মন নতুন করিয়া গড়িয়া তুলিতে দাও, আর খোদার দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়া এই নতুন আমিকে খোদার মতো করিয়া সৃষ্টি করা হইয়াছে। ইফিসিয় 4:20-24। মসীহের মহাব্বতকে অবলম্বন করুন। কথিত আছে, আবেদ ম্যাকারিয়াস একবার এবাদতে মগ্ন থাকাকালে শয়তান তার উপর আক্রমণ চালায় এবং চেষ্টা করে যেন তার মধ্যে গর্বের ভাব এনে দেয়া যায়। সে তাকে বলে, আপনার মতো এমন খাঁটি আবেদ সিদ্ধ পুরুষ আর হয় না। কিন্তু ম্যাকারিয়াস বলেন, আমি যে কত দুর্বল আর ত্রুটিপূর্ণ তা তো আমি জানি। অন্য একবার শয়তান চেষ্টা করে ম্যাকারিয়াসের মনে হতাশা ঢুকিয়ে দিতে এবং বলে, তুমি তো অনেক পিছিয়ে থাকলে, খাঁটি হওয়া তোমার পক্ষে আর সম্ভব হল না। ম্যাকারিয়াস উত্তর করেন, তা তুমি ঠিকই বলেছ, আমি অশুদ্ধতায় পূর্ণ আর আমার অনেক ত্রুটি, কিন্তু তুমি ভুলে গেছ মসীহের মহাব্বত আর আমার জন্য তার মৃত্যুর কথা। তার খাঁটি কাফফারার মাধ্যমে আমার সব ত্রুটি দূর হয়ে গেছে। আধ্যাত্মিক আলোচনা সভায় যোগ দিন। সবাই স্বীকার করেন যে ইমানদার ব্যক্তির মসীহ জীবনে বৃদ্ধি ও অগ্রযাত্রার জন্য আল্লাহ পাক যে অন্যতম শ্রেষ্ঠ উপায় নির্ধারণ করেছেন তা হচ্ছে আধ্যাত্মিক সভা ও সম্মিলনে যোগদান। ইনজিল শরীফের রসুলদের কাজ খণ্ডে প্রথম জামাতের মুসল্লিদের কথা উল্লেখ করে বলা হয়েছে, সেই লোকেরা রসুলদের শিক্ষা শুনিত, তাহাদের সহিত এক হইয়া প্রভুর ভোজ গ্রহণ করিত এবং মোনাজাত করিয়া সময় কাটাইত। প্রেরিত 2:42। সুতরাং রসুল উপদেশ দেন, এসো আমরা একজন অন্যজনের সম্বন্ধে চিন্তা করি, যেন আমরা মহাব্বত করিতে ও ভালো কাজ করিতে একজন অন্যজনকে উৎসাহ দিতে পারি। কোনো কোনো লোকের যেমন অভ্যাস আছে, তাহাদের মতো যেন আমরা সভায় একসঙ্গে মিলিত হওয়া বাদ না দিই, বরং মসীহের আসিবার দিন যতই নিকটে আসিবে ততই যেন আমরা একজন অন্যজনকে আরও উৎসাহ দিতে থাকি। ইব্রানী 10:24-25।
দেখো
ক্ষমা, নাজাত ও জীবন মুকুট সম্বন্ধে ইনজিল শরীফ থেকে দুটি আয়াত, যেমন ক, তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকিও, তাহা হইলে পুরস্কার হিসাবে আমি তোমাকে জীবন মুকুট দান করিব, প্রকাশিত কালাম 2:10। খ, আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় হইতে আমাদের পাক পবিত্র করেন। প্রথম ইয়োহন্না 1:9। এর আলোকে বিষয়টি এখন আপনাদের কাছে তুলে ধরছি। কিতাবুল মুকাদ্দাসে ক্ষমা শব্দটির দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে পাপ ঢেকে দেওয়া, পাপ লুকিয়ে ফেলা বা কাফফারার মাধ্যমে পাপ মোচন করা। তাওরাত শরীফের পয়দাশ খণ্ডের 6:14 প্রথম ধুনা বা আলকাতরা জাতীয় পদার্থের দ্বারা আচ্ছাদন বা লেপনের কথা ব্যবহৃত হয়েছে। শেষ পর্যন্ত এর অর্থ আমরা দেখতে পাই আবরণে গিয়ে দাঁড়ায়। নবপর্ব কিতাবুল মুকাদ্দাসে এর ব্যবহার রয়েছে মসিহের রক্তের মাধ্যমে পাপের কাফফারার অর্থে। সুতরাং এইভাবে ক্ষমার অর্থ হয় মসিহের কাফফারার দ্বারা আমাদের পাপের উপর আবরণ দেয়া। কিতাবুল মুকাদ্দাসে প্রদর্শিত ক্ষমার বিষয়ে পর্যালোচনা করলে স্পষ্ট হবে যে আমাদের পাপের ক্ষমার জন্য মসিহ হচ্ছেন যুক্তিসঙ্গত মাধ্যম, কেননা তিনি সলিবের উপর নিজের মৃত্যুর দ্বারা সকল পাপের কাফফারা পরিশোধ করেছেন। রসুল ইয়োহন্নার সাক্ষ্যে এ সত্যের ব্যাখ্যা পাওয়া যায় যখন তিনি বলেন, যদি কেহ পাপ করিয়াই ফেলে তাহা হইলে পিতার নিকট আমাদের পক্ষ হইয়া কথা বলিবার জন্য একজন আছেন, তিনি ঈসা মসিহ, যিনি নির্দোষ। পাপের দরুন আমাদের উপর খোদার যে দাবি দেওয়া ছিল মসিহ তাহার নিজের মৃত্যুর দ্বারা তাহা পূরণ করিয়াছেন। তাহার এই দাবি দেওয়া পূরণ কেবল আমাদের জন্য নয় বরং সমস্ত জগতের জন্য। প্রথম ইয়োহন্না 2:1-2। ক্ষমার আরও অর্থ হচ্ছে পাপ দূর করা, যেমন ইয়াহিয়া নবী মসিহ সম্বন্ধে বলেছেন, ওই দেখো খোদার মেষ শিশু যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন, ইয়োহন্না 1:29। কেহ তো জিজ্ঞাসা করবেন, কাফফারা ব্যতিরেকে আল্লাহ কেন পাপ ক্ষমা করেন না? উত্তর হচ্ছে, প্রথমত সর্বমানবের জন্য আল্লাহর একটা নীতিমালা রয়েছে। তাঁর ইনসাফ ও ন্যায়পরায়ণতার চাহিদা হচ্ছে যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এবং আইন বলছে যে পাপী পাপ করে সেই মরিবে। জিহিসকেল 18:20। দ্বিতীয়ত, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তাতে সর্বমানবের স্বার্থই রক্ষিত হয়, কেননা আইনে মর্যাদা মানেই শান্তি ও শৃঙ্খলা এবং ক্ষমা। তৃতীয়ত, কাফফারা ব্যতিরেকে আল্লাহ কেন পাপ ক্ষমা করেন না, এ প্রশ্ন করবার অধিকার মানেই আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদের অধিকার। প্রত্যেক পাপীকে যদি নিজের পাপের জন্য কাফফারা দিতে বলা হতো তাহলে কেমন হতো? কিন্তু আল্লাহ নিজেই আমাদের পক্ষে কাফফারা প্রদান করেন, যদিও সমস্ত মানুষই খোদার নিকট দোষী হইয়া আছে। রোমিও 3:19। আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে আল্লাহ অনন্ত রহমতের অধিকারী, এবং তাঁরই মহৎ আনন্দের কারণে মসিহ ঈসা মানুষকে পাপের হাত হইতে মুক্ত করিবার ব্যবস্থা করিয়াছেন, এবং সেই মুক্তির মধ্য দিয়াই রহমতের দান হিসাবে বিশ্বাসীদের নির্দোষ বলিয়া গ্রহণ করা হয়। খোদা ঈসা মসিহকে পাঠাইয়াছিলেন যেন তিনি তাঁহার রক্ত দ্বারা অর্থাৎ তাঁহার মৃত্যু দ্বারা পাপের দরুন মানুষের উপর খোদার যে দাবি দেওয়া ছিল তাহা পূরণ করেন। মসিহের এই কাজ ঈমান আনিবার মধ্য দিয়া মানুষের জীবনে ফল দান করে। এইভাবেই খোদা দেখাইয়াছেন, যদিও তিনি তাঁহার সহ্য গুণের জন্য মানুষের আগেকার পাপের আযাব দেন নাই, তবুও তিনি নির্দোষ। রোমিও 3:24-25। মানুষ ও ক্ষমা। সবাই এক বাক্যে স্বীকার করবেন যে যিনি পাপের বোঝা উপলব্ধি করেন তিনি বিভিন্ন উপায়ে আল্লাহর অনুকম্পা লাভের চেষ্টা করেন যেন তার পাপ ক্ষমা হয়ে যায়। এসব উপায়ের কয়েকটি হচ্ছে সৎকর্ম, সালাত ও মোনাজাত, সিয়াম, সুপারিশ ও দোয়া এবং তাওবা। তবে দেখতে হবে এগুলির অবস্থান কোনখানে। এখন আমরা এগুলোর অবস্থান সম্পর্কে আলাপ করি। সৎকর্ম। সৎকর্ম নিশ্চয় ভালো জিনিস, কিন্তু যে পাপ করা হয়ে গেছে সৎকর্ম দিয়ে সে পাপের জন্য আল্লাহর ক্ষমা পাওয়া যেতে পারে না। এ কথাটাই ঈশায়া নবী খুব স্পষ্টভাবে স্বীকার করেছেন, আমরা তো সকলে অশুচি ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রে ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিওকে উড়াইয়া লইয়া যায়। ঈশায়া 64:6। রসুল পৌলের কাছেও এ সত্য স্পষ্ট হয়ে ওঠে এবং পাক রুহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এ সাক্ষ্য প্রদান করেন, ইহা সৎকর্মের ফল হিসাবে দেওয়া হয় নাই যেন কেহ গর্ব করিতে না পারে। আমরা খোদার হাতের তৈরি, খোদা মসিহ ঈসার সহিত যুক্ত করিয়া আমাদের নতুন করিয়া সৃষ্টি করিয়াছেন যাহাতে আমরা সৎকর্ম করি। এই সৎকর্ম তিনি আগেই ঠিক করিয়া রাখিয়াছিলেন যেন আমরা তাহা করিয়া জীবন কাটাই। ইফিসীয় 2:9-10। পৌলের এ ব্যাখ্যা অনুযায়ী সৎকর্ম বা পুণ্যের কাজ মানুষকে পাপের ক্ষমা এনে দেয় না, কারণ পুণ্য করা মানুষের কর্তব্য, তা তো করতেই হবে, তাতে বাহবা পাবার মতো কিছু নেই। মসিহ নিজেই তার শিক্ষায় এ বিষয়ে আলোচনা করেছেন, সেইভাবে খোদার আদেশ মতো সমস্ত কাজ করিবার পর তোমরা বলিও আমরা অপদার্থ গোলাম, যাহা করা উচিত আমরা কেবল তাহাই করিয়াছি। লুক 17:10। আর শরীয়তের প্রথম ও সর্ববৃহৎ যে নির্দেশ, পুরাতন পাক কিতাব থেকে মসিহ তা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়া প্রভু তোমার যিনি আল্লাহ তাহাকে মহব্বত করিবে। তাওরাত 2:6-5। এ হুকুমের অর্থ আল্লাহর প্রতি আমাদের মহব্বতের সঙ্গে সঙ্গে অবশ্যই থাকতে হবে তাঁর প্রতি অকুণ্ঠ সেবার অবদান এবং তাঁর দৃষ্টিতে যা ভালো তাই আমাদের করে যেতে হবে। এ ব্যাপারে বাদশা দাউদের দেয়া দৃষ্টান্তই সম্ভবত সর্বাধিক চমকপ্রদ, যখন তিনি ও তাঁর লোকেরা এবাদতগাহের ভবনের জন্য বৃহৎ পরিমাণে স্বর্ণ প্রদান করেন। তিনি বলেন, কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্ত তো তোমা হইতে আসে এবং তোমার হাত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। হে আমাদের প্রভু আল্লাহ, তোমার পবিত্র নামের উদ্দেশ্যে একটি গৃহ নির্মাণের জন্য আমরা এই যে দ্রব্যরাশির আয়োজন করিয়াছি এ সকল তোমার হাত হইতেই আসিয়াছে এবং সকলেই তোমার। প্রথম বংশাবলী 29:14-16। সত্য বটে যে সৎকর্মের অত্যধিক প্রয়োজন রয়েছে, কেননা আল্লাহর চিন্তার সঙ্গে সৎকর্মের উপযোগিতা ও সৌসাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কিন্তু সৎকর্ম দিয়ে ক্ষমা কিনতে পারা যায় না, যদি যেত তাহলে রহমত শব্দটি সমস্ত অভিধান থেকে মুছে ফেলবার প্রয়োজন দেখা দিত। সালাত ও মুনাজাত। সালাত ও মুনাজাত আবশ্যক, কিন্তু ক্ষমা লাভের উপায় হিসেবে নয়। পাপী তো পাপের মাধ্যমে আগেই আল্লাহকে অসন্তুষ্ট করে তুলেছে এবং স্রেফ সালাত কালাম ও মুনাজাত দিয়ে কৃত পাপের ফল ধুয়ে ফেলা যায় না বা আল্লাহর অনুকম্পাও পাওয়া যায় না, কারণ তাঁর রহমত খাঁটি ও চূড়ান্ত ইনসাফের সঙ্গে সম্বন্ধযুক্ত ও শর্তযুক্ত। পাক রুহ মানুষের প্রাণকে আল্লাহর সঙ্গে সৌকর্যে মিলিত করেন, মানুষের ইবাদতের মধ্যে তার জন্য মধ্যস্থতা করেন এবং ওই ইবাদতকে ফলপ্রদ করে তোলেন। কিন্তু ক্ষমা না পাওয়া পাপী পাক রুহের মধ্যস্থতা লাভের অধিকারী নয়। প্রশ্ন উঠতে পারে, এই যখন অবস্থা এবং সবাই যখন পাপী, তাহলে সালাত কালাম মোনাজাত কার জন্য? উত্তর, তেমন প্রত্যেকের জন্য যিনি মসিহকে গ্রহণ করেছেন এবং সলিবের উপর সে কাফফারা দানকারী রক্তের মধ্য দিয়ে নিজের সকল পাপের ক্ষমা অর্জন করেছেন। সুতরাং সালাত কালাম ও মোনাজাত ক্ষমা লাভের উপায় নয়, বরং তা হচ্ছে পাপ ক্ষমা হয়ে যাবার পর আল্লাহর সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখে চলবার ব্যবস্থা। সিয়াম, সিয়াম বা রোজা হচ্ছে স্বেচ্ছায় নিজেকে হেয় করবার জন্য কৃচ্ছতার প্রকাশ, প্রাণ আত্মাকে স্বেচ্ছায় কষ্ট দিয়ে শুদ্ধতা অর্জনের উপায়। কিন্তু পাপের কারণে আল্লাহকে যে আঘাত করা হয়েছে তা মোচনের জন্য সিয়াম যথেষ্ট নয়। সুতরাং সিয়ামের মাধ্যমেও পাপী ক্ষমা অর্জন করতে পারে না। অভিজ্ঞতা থেকে শিক্ষা পায় যে আল্লাহর রহম লাভের আশায় যারা রোজা রাখেন, তারা সে রোজার মাধ্যমে আল্লাহ ও মানব জাতির সেবায় কোনো অবদান রাখেন না এবং কেবল সিয়াম সাধনা ও উপবাস রহমত লাভের জন্য যথেষ্ট নয়। আল্লাহর পাক কালামে তাই রয়েছে, তোমরা যখন উপবাস ও বিলাপ করিয়াছ তখন তাহাকে আমারই উদ্দেশ্যে করিয়াছ, আর যখন ভোজন করো ও পান করো তখন কি নিজেরাই ভোজন ও নিজেরাই পান করো না? জাকারিয়া 7:5-6। সুপারিশ ও দোয়া। কিতাবুল মুকাদ্দাসের কোথাও এমন কথা নেই যে আমাদের আগে জীবিত কোনো আবেদ, ফকির বা ওয়ালি আল্লাহর সুপারিশের কারণে কিংবা দোয়ায়ে খায়রের কল্যাণে আমাদের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। বরং আসমানি শিক্ষায় এ কথা স্পষ্টভাবে লেখা রয়েছে, খোদা মাত্র একজনই আছেন এবং খোদা ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন, সেই মধ্যস্থ হইতেছেন মানুষ মসিহ ঈসা। তিনি সমস্ত মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়াছিলেন, খোদা নির্ধারণ করার সময় সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হইয়াছে। প্রথম তিমোথিও 2:5-6 এবং সেইভাবে খোদার আদেশ মতো সমস্ত কাজ করিবার পর তোমরা বলিও, আমরা অপদার্থ গোলাম, যাহা করা উচিত আমরা কেবল তাহাই করিয়াছি। লুক 17:10। তওবা, তওবা বা অনুতাপ খুবই ভালো কাজ, কারণ তওবার পর বহুবিধ পাপের ভবিষ্যৎ পুনরাবৃত্তি থেকে আমরা অব্যাহতি লাভ করতে পারি। কিন্তু অতীতের কৃত পাপের কি হবে? ধরুন একজন খুনি আসামি আদালতে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি তওবা করছি, জীবনে আর কখনো খুন করব না। তখন বিচারক কি সে আসামিকে তার প্রতিশ্রুতি ভিত্তিতে ক্ষমা করে দেবেন? আদৌ না। বিচারককে দায়িত্ব দেয়া হয়েছে আইন সমুন্নত রাখার এবং তিনি তা লঙ্ঘন করতে পারেন না। তাহলে দেখুন, এ মাটির পৃথিবীর একজন বিচারক ইনসাফের স্বার্থে যখন আইন লঙ্ঘন করতে পারেন না, তখন একাধারে নূরের আসমানি জগৎ ও গোটা পৃথিবীর মহাবিচারক কেমন করে তার নিজের আইন লঙ্ঘন করবেন? আর সে আইনে বলা হয়েছে, যে প্রাণী পাপ করে সেই মরিবে। জিহিসকেল 18:20।